ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে সব শ্রোতা দর্শককে স্বাগত জানাচ্ছি। আহসানুল হক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়াশিংটনে এখন দুপুর 12টা, বাংলাদেশের রাত 10টা, ভারতের রাত 9:30। আজকের অনুষ্ঠানে বিশেষ বিশেষ খবরের মধ্যে থাকছে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় দুদিন ব্যাপী এক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে ঢাকায়।
জহুরুল আলম,
ঋণ জালিয়াতি এবং 4 কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা সহ 11 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক।
কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়,
উত্তরবঙ্গের শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তায় তলিয়ে গেল পর্যটকদের গাড়ি।
তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। যুক্তরাষ্ট্রে ব্রিটেনের রাষ্ট্রদূত কিম ড্যারেক আজ এই বলে পদত্যাগ করেছেন যে কূটনৈতিক তারবার্তা প্রকাশ হওয়ার পর তাঁর জন্য এই কাজ চালিয়ে যাওয়া অসম্ভব। ওই তারবার্তায় তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অযোগ্য এবং তাঁর প্রশাসনকে বিশেষভাবে অকার্যকর বলে উল্লেখ করেছিলেন। ড্যারেক এক বিবৃতিতে বলেন, যদিও আমার কাজের মেয়াদ এবছরের শেষ নাগাদ, আমি বিশ্বাস করি যে বর্তমান পরিস্থিতিতে একজন নতুন রাষ্ট্রদূত নিয়োগ দেওয়াই দায়িত্বজ্ঞানের পরিচয় হবে। 2016 সাল থেকে তিনি ব্রিটেনের শীর্ষ কূটনীতিক হিসেবে ওয়াশিংটনে দায়িত্ব পালন করে আসছেন এবং ট্রাম্পের প্রেসিডেন্ট পদের সমালোচনা করেছেন। তবে লন্ডনে পাঠানো তার কূটনৈতিক তারবার্তার মন্তব্যগুলো প্রকাশিত হওয়ায় ব্রিটিশ কর্মকর্তারা এই সপ্তাহে এরকম আভাস দিয়েছিলেন যে ওয়াশিংটনে তাঁর দিন শেষ হয়ে এসছে। কোনো কোনো ব্রিটিশ কর্মকর্তা বলছেন যে তারা আশা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সম্পর্কে ড্যারেকের আরও মূল্যায়ন শিগগিরই প্রকাশ হবে। ফাঁস হয়ে যাওয়া ওই তারবার্তা শীর্ষ ব্রিটিশ মন্ত্রী এবং সরকারি কর্মকর্তাদের লক্ষ্য করে পাঠানো হয়েছিল। তবে কর্মকর্তারা মনে করছেন এই ফাঁসকারী কোনো বিদেশি সরকারের নয়, ব্রিটিশ রাজনীতিক কিংবা কর্মকর্তাদেরই একজন। ট্রাম্প দাবি করেন যে তিনি ড্যারেককে জানতেন না, তবে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমগুলো বলছে যে ওয়াশিংটনে বিভিন্ন অনুষ্ঠানে প্রেসিডেন্ট এবং ড্যারেক উভয়ই উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে তাঁর দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক তুলে ধরার জন্য কাতারের আমির এই সপ্তাহে ওয়াশিংটন সফর করছেন। তবে মার্কিন ইরান উত্তেজনার সমাধানে মধ্যস্থতার বিষয়ে তাঁর বক্তব্য সম্পর্কে তিনি কিছুই বলেননি। শেখ তামিম বিন হামাদ আল সানি মঙ্গলবার হোয়াইট হাউসে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন এবং একদিন আগে পেন্টাগনে ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপারের সঙ্গে দেখা করেন। আর উভয় পক্ষই ক্রমবর্ধমান ঘনিষ্ঠ কৌশলগত ও প্রতিরক্ষা সম্পর্কের প্রশংসা করেন। কিন্তু ট্রাম্প এবং এসপের সাথে আলসানির বৈঠকের বিবরণে ইরানের বিষয়টি উল্লেখ করা হয়নি। সাম্প্রতিক মাসগুলোতে ইরানের সঙ্গে ওয়াশিংটনের দীর্ঘদিনের উত্তেজনা আরও বেড়েছে। হোয়াইট হাউসের আলোচনার আগে যুক্তরাষ্ট্র ও ইরানের সংকট মোচনে মধ্যস্থতা করার জন্য কাতারের ইচ্ছা সম্পর্কে ট্রাম্প বা আলসানি কিছুই বলেননি। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের অগ্রগামী সদর দপ্তর রয়েছে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে এবং সেই অর্থে কাতার হচ্ছে যুক্তরাষ্ট্রের মিত্র দেশ। কিন্তু দেশটি সুন্নি নেতৃত্বাধীন উপসাগরীয় আরব দেশগুলোর মধ্যে শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশ ইরানের ঘনিষ্ঠ বন্ধু রাষ্ট্র। দোহা 2017 সাল থেকে ইরানের সঙ্গে তার অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধি করে যখন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন কাতারের বিরুদ্ধে স্থল, নৌ ও বিমানপথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় দুদিনব্যাপী এক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে বাংলাদেশের ঢাকায়। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন আমাদের ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তনের বিস্তৃতি ও এর প্রভাব কমাতে বিশ্ব নেতৃবৃন্দকে আরও সচেতন হওয়ার তাগিদ দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব অনিয়মিত সময়ের আগেই ফেলতে শুরু করেছে। জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন বলেন, বাংলাদেশের কাছে শিখতে এসেছি, অভিযোজনের বিষয়ে শেখার ক্ষেত্রে বাংলাদেশই হচ্ছে সবচেয়ে ভালো শিক্ষক।
This is why I'm here, to learn from you and to send the message far and wide from Dhaka.
মার্শাল দ্বীপপুঞ্জের প্রেসিডেন্ট হিলদাস সি হেন বলেন, আমাদের হাতে সময় নেই, সময় দ্রুত তারা করছে। বিশ্বব্যাংকের প্রধান নির্বাহী ডক্টর ক্রিস্টিনা জর্জিওভা জলবায়ু পরিবর্তনের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন। কক্সবাজার থেকে জানাচ্ছেন আমাদের সংবাদদাতা মোয়াজ্জেম হোসেন শাকিল।
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন বাংলাদেশের সফররত জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন ও মার্শাল দ্বীপপুঞ্জের প্রেসিডেন্ট হিলদা সি হেইন। কুতুপালং 17 নম্বর ক্যাম্পে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন এবং তাদের দুঃখ দুর্দশার কথা শুনেন। এ সময় বান কি মুন বলেন, এ সময় বান কি মুন বল প্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, এত বিপুল সংখ্যক রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ মানবতার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অব আমেরিকা, কক্সবাজার।
এবং কক্সবাজার থেকেই মোয়াজ্জেম হোসেন শাকিল তার আরেকটি প্রতিবেদনে জানাচ্ছেন যে বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়া একটি ট্রলার কক্সবাজার সৈকতে ভেসে যায়। সেখানে 7 জন জেলের লাশ উদ্ধার হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে 2 জন জেলেকে।
কক্সবাজার সৈকত থেকে 7 জন জেলের মৃতদেহ উদ্ধার হয়েছে। জীবিত উদ্ধার হয়েছে 2 জেলে। বুধবার সকাল 8টার দিকে সৈকতের সিগাল পয়েন্টে একটি ট্রলার ভেসে আসলে লাইফগার্ড, পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা উদ্ধার অভিযান চালায়। জীবিত উদ্ধার হওয়া বরিশালের ভোলা চরফেশন এলাকার বাসিন্দা জুয়েল ও মনির হোসেনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধার হওয়া জেলেরা জানান, 4 দিন আগে 15 জন মাঝি মাল্লা নিয়ে চরফেশন থেকে সাগরে মাছ ধরতে গিয়েছিলেন তারা, কিন্তু গভীর সাগরে ঝড়ের কবলে পড়ে তাদের ট্রলারটি। এতে বেশ কয়েকজন সাগরে ভেসে যায়। উদ্ধার কর্মীরা জানান,
সিগাল পয়েন্ট একটি ট্রলার উঠেছে, ওইখানটায় 6টা লাশ ছিল। আপনার পর্যটনের সামনে আরেকটি লাশ ভাসছে, তো আমি তৎক্ষণাৎ ওইখানটায় দূরায় যাই, আমার একজন লাইফগার্ড সদস্যকে নিয়ে গিয়ে আমি এক কোমর পানি থেকে ওনাকে উদ্ধার করি।
15 জন মাঝি মাল্লা নিয়ে মাছ ধরতে যাওয়া বোটটির বাকি 6 জন এখনো নিখোঁজ রয়েছেন। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অব আমেরিকা, কক্সবাজার।
ঋণ জালিয়াতি এবং 4 কোটি টাকা আত্মসাতের অভিযোগে বর্তমানে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা সহ 11 জনের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন, দুদক। ঢাকা থেকে জানাচ্ছেন বিস্তারিত আমাদের সংবাদদাতা জহুরুল আলম।
দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন বাদী হয়ে বুধবার ঢাকায় সংস্থাটির সদর দপ্তরে তাদের বিরুদ্ধে মামলাটি করেছেন বলে দুদক কর্মকর্তারা জানিয়েছেন। এস কে সিনহা ছাড়া মামলার বাকি আসামিরা হলেন ফার্মার্স ব্যাংক বা বর্তমানে পদ্মা ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এ কে এম শামীম সহ ব্যাংকের 6 কর্মকর্তা এবং ঢাকার উত্তরায় অবস্থিত এস কে সিনহার 6তলা ভবনের ক্রেতা শান্তি রায় সহ 4 জন। উল্লেখ্য, সংবিধানের 16 সংশোধনী বাতিলের রায় এবং কিছু পর্যবেক্ষণের কারণে ক্ষমতাসীনদের কঠোর সমালোচনার মুখে 2017 সালের শেষ ভাগে ছুটিতে বিদেশে যান তখনকার প্রধান বিচারপতি এস কে সিনহা। পরে বিদেশ থেকে তিনি পদত্যাগ পত্র পাঠিয়ে দেন বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
উত্তরবঙ্গের শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তায় তলিয়ে যায় পর্যটকদের গাড়ি। শিলিগুড়ির সেবকের করোনেশনের ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি নদীতে পড়ে যায়। বিস্তারিত জানাচ্ছেন আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে গাড়িটি হিমালয়ান ট্রাভেলসের। উত্তরবঙ্গের শিলিগুড়ি থেকে পর্যটকদের নিয়ে সিকিমের রাজধানী গ্যাংটকের দিকে যাচ্ছিল গাড়িটি। শিলিগুড়ির সেবকের করোনেশন ব্রিজের কাছে দুর্ঘটনাটি ঘটে। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তায় পড়ে যায় গাড়িটি। গাড়িটিতে মোট 3 জন ছিলেন, তাদের মধ্যে 2 জন পর্যটক, 1 জন গাড়ির চালক। তিনি শিলিগুড়ির ভানুনগরের বাসিন্দা, নাম রাকেশ রায়। সর্বশেষ খবর অনুযায়ী এখনও পর্যন্ত কারুরই কোনো খোঁজ পাওয়া যায়নি। দুর্ঘটনা ঘটার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় সেবক থানার পুলিশ। ওই 3 জনের খোঁজে তল্লাশিও শুরু করেছে পুলিশ প্রশাসন, দমকল বাহিনী ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
আজ লেবাননের সংসদের স্পিকার নাবি বেরি গতকাল 3 জন হেজবুল্লাহ কর্মকর্তার উপর যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞার সমালোচনা করেছেন। তিনি এই ঘটনাকে তাঁর কথায় লেবাননের বিরুদ্ধে আগ্রাসন বলে উল্লেখ করেছেন। এই 3 জনের মধ্যে 2 জন বিধায়কও রয়েছেন। গতকাল ঘোষিত এই নতুন নিষেধাজ্ঞা এই প্রথমবার যুক্তরাষ্ট্র শক্তিশালী শিয়া আন্দোলন থেকে নির্বাচিত 2 জন কর্মকর্তাকে কালো তালিকাভুক্ত করে নিষেধাজ্ঞা জারি করল। যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগের এক বিবৃতি অনুযায়ী বিধায়ক আমিন শেরি এবং মোহাম্মদ হাসান রাদের বিরুদ্ধে হেজবুল্লাহকে সুবিধা প্রদানের জন্য তাদের কথায় লেবাননের রাজনৈতিক ও আর্থিক ব্যবস্থাকে ব্যবহার করার অভিযোগ আনা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের আইন বিষয়ক কমিটি আজ এ ব্যাপারে ভোট দিতে যাচ্ছেন যে বিচারে বাধা প্রদান, দুর্নীতি এবং সীমান্তে পরিবারদের বিচ্ছেদ করা ও শিশুদের আটক করার ব্যাপারে ট্রাম্প প্রশাসনের বর্তমান ও সাবেক কর্মকর্তাদের এবং প্রচার অভিযান কর্মকর্তাদের তলব করা যাবে কিনা। বিশ্ব সংবাদ এখানেই শেষ হলো।
শ্রোতারা ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে প্রচারিত শুনছেন মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টসে। এছাড়াও ভয়েস অব আমেরিকা বাংলা ফেসবুক পাতায় সরাসরি দেখা যাচ্ছে এই অনুষ্ঠান। বিশ্বকাপ ক্রিকেটের খবর দিয়ে শুরু করছি। আজকে প্রথম সেমিফাইনালে জয়লাভ করল নিউজিল্যান্ড ভারতকে হারিয়ে, ভারত বিশ্বকাপ থেকে ছিটকে পড়ল। এই খেলা হয়েছে ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডের মাঠে, খেলা হয়েছে দুদিন ধরে বৃষ্টির কারণে, বৃষ্টি বিঘ্ন ঘটায় গতকাল। আমরা জানি যে নিউজিল্যান্ড কম রানে আউট হয়ে গিয়েছিল এবং 239 8 উইকেটের বিনিময়ে নিউজিল্যান্ডের সংগ্রহ, এবং তার জবাবে ভারত ব্যাট করেছে আজকে। এবং ভারতের শুরুটা ছিল এইরকম, 4 রানের মাথায় রোহিত শর্মা আউট, 5 রানের মাথায় বিরাট কোহলি আউট এবং 5 রানের মাথায় রাহুল আউট। 3 উইকেট 5 রানের মধ্যে চলে যায় এবং তারপর আস্তে আস্তে নিউজিল্যান্ড খেলায় প্রাধান্য বিস্তার করতে থাকে। শেষ পর্যন্ত 221 রানে অল আউট হয়ে যায় ভারত। 49 ওভার 3 বল, খেলা শেষ হওয়ার আর মাত্র 3 বল বাকি ছিল এবং নিউজিল্যান্ড আজকে একটা অসাধারণ জয় পেল। আমার সাথে টেলিফোন লাইনে আছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সদস্য নাজমুন্নুর রবিন। রবিন ভাই কেমন আছেন?
ভালো আছি, আপনার খুব অবাক লাগছে কিন্তু
রবিন ভাই, গতকালকেই এই স্টুডিওতে বসে আপনার সাথে কথা বলছিলাম এবং আমরা বলছিলাম যে নিউজিল্যান্ডের রান বেশ কম, ভারতের একটা উজ্জ্বল সম্ভাবনা ছিল। আবার এটাও বলেছিলাম শেষে যে ক্রিকেট এটা, খেলা যে কোনো দিকে যেতে পারে এবং শেষ পর্যন্ত নিউজিল্যান্ড সেটা প্রমাণ করলো। আজকে কিভাবে নিউজিল্যান্ড সেটা প্রমাণ করলো আপনার কি মনে হয়?
আমার হয় যে যেটা ইন্ডিয়ার যে ব্যাটিং এ যে ওদের ওপেনিং ব্যাটসম্যান বারবার খেলছে না, সেখানে রাহুল আসছে, তারপর পরের দিকে ওই যে হার্দিক পান্ডে খেলেছিল কিন্তু ডিকে যে দিনেশ কার্তিক খেলেছে হঠাৎ করে, তার ফলে যে প্রভাব আসছে সেটা হয়তো বা একটা ফ্যাক্টর। আরেকটা ফ্যাক্টর হচ্ছে দেখেন ইন্ডিয়ান ব্যাটসম্যানদের মধ্যে ওরা যাই করুক না করুক, আপনার ওই ওপেনিং ব্যাটসম্যান রোহিত শর্মা যেভাবে ব্যাট করছিলেন চান্স দিয়ে কিংবা অনেক রান তুলে ফেলছিলেন ম্যাচকে ম্যাচ, 4টা 5টা সেঞ্চুরির আগে দিকে যাচ্ছিলেন, তো এই পর্যায়ে রোহিত শর্মা যখন হঠাৎ করে পড়ে গেল তখন কিন্তু ইন্ডিয়া মনে হয় প্রিপেয়ার ছিল না। তো এই সব মিলেমিশে এগুলা ব্যাটিং লাইনের রদ বদল। তারপর আরেকটা ফ্যাক্টর যেটা আমরা ভেবেছিলাম গতকালকে যে নিউজিল্যান্ড এই ডিসিশনটা নিয়ে ভুল করেছে, কিন্তু মনে হচ্ছে কেন উইলিয়ামসনের ডিসিশন সত্যি ঠিকই ছিল, কেননা সে কিন্তু যাচাই করতে পেরেছিল পিচে কন্ডিশন কিছুটা মন্থর এবং আনসার্টেন ছিল, সাডেনলি এক বল থেমে থেমে আসছিল, এগুলা ব্যাটিং এর উপযোগী ছিল না, যার ফলে আমরা যে ফার্স্ট পাওয়ার প্লেতে যা দেখেছি নিউজিল্যান্ড ইন্ডিয়াকে একবার কাবু করে ফেলেছিল। আপনি যে আউটগুলা বলেছিলেন যে ফার্স্ট পাওয়ার প্লেতে, এগুলোও কিন্তু টেলিং ফ্যাক্টর হয়ে গেল। তারপরেও কিছু একটা আমরা দেখেছি একটু রেজিস্টেন্স এসেছিল আপনার পান্টের ফর্মে এবং ধোনির ফর্মে, এবং একটা অপ্রত্যাশিত একটা ব্যাটসম্যান সেটা হচ্ছে জাদেজা, অনেক দিন ধরে খেলে নাই কিন্তু সে যে একটা ভালো অলরাউন্ডার তাকে ইনক্লুড করে বা ইন্ডিয়া এটা প্রমাণ করলো যে তাদের অন্যান্য অলরাউন্ডার রয়ে গেছে। আর অন্যান্য অলরাউন্ডারদের মধ্যে যেখানে আমরা সচরাচর সবসময় দেখে থাকি যে ওদের আরেকটা অলরাউন্ডার আছে তাকে বাদ দিয়ে রাহুলকে 4 নম্বরে নিয়ে আসা হয়েছিল, যেহেতু আপনার সেখানে ওদের রেগুলার ওপেনিং ব্যাটসম্যান যেটা যে খেলতে পারছে না তাকে তার জায়গায় রাহুল খেলেছে, যার ফলে সেখানে আবার
দীর্ঘদিনের অভিজ্ঞ ধোনি মহেন্দ্র ধোনি যখন নাকি খেলছিলেন কিন্তু ডাইরেক্ট হিট করলো একজন ফিল্ডার, সরাসরি উইকেট ভেঙে দিলেন এবং মহেন্দ্র সিং ধোনি যখন নাকি রান আউট হয়ে গেলেন ঠিক সেই সময় বোধহয় একেবারে কফিনের শেষ পেরেকটা মেরে দিল নিউজিল্যান্ড। আপনার কি মনে হয়?
আপনি ঠিকই বলেছেন, যেটা আমরা সব সময় বলে থাকি লাস্ট নেইল ইন দ্য কফিন, সেইভাবে দাঁড়িয়ে গেছে। তার আগে জাদেজা যা দেখিয়েছে সত্যি সত্যি প্রশংসনীয়। সে একটা অলরাউন্ডার, যেভাবে খেলতে হয় সেভাবে খেলেছে, ওয়ান ডে গেমসে যেভাবে খেলে সে তাকে অন্যান্য খেলায় বাদ দিয়ে অন্যান্য প্লেয়ারকে নিয়েছিল বিরাট কোহলি, কিন্তু তারপরেও জাদেজা দেখিয়েছে তাকে বাদ দেওয়াতে ইন্ডিয়া কিভাবে বঞ্চিত হয়েছিল অন্যান্য খেলায় তার অবর্তমানে।
এইগুলা
দিক বিবেচনা করলে মনে হয় যে খেলাটা কিন্তু অন্যদিকেও যেতেও পারত।
নিশ্চয়ই নিশ্চয়ই, তবে অনিশ্চয়তার খেলা ক্রিকেট, এই কথাটি এখনো সত্য, সেটাই প্রমাণিত হলো আরেকবার। এখনো শেষ কথা বলে দেওয়া খুব কঠিন। দেখা যাক ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যকার খেলা আগামীকাল এজবাস্টনে বার্মিংহামে সেখানে কি হয় এবং তারপর আমরা দেখব যে লর্ডসের মাঠে ফাইনাল রবিবার যেটি অনুষ্ঠিত হবে। ম্যাট হেনরি ছিলেন আজকের ম্যান অফ দি ম্যাচ, যিনি প্রথম তিনটি উইকেট নিয়েছিলেন নিউজিল্যান্ডের পক্ষে। এই ছিল খেলার খবর। এখন শুরু হচ্ছে সাপ্তাহিক হ্যালো ওয়াশিংটন। বাংলাদেশে সাম্প্রতিককালে শিশুদের ওপর যৌন নির্যাতনের কয়েকটি ঘটনা শিরোনাম হয়েছে। আজকের বিষয় শিশুদের ওপর যৌন নির্যাতন, পরিবেশন করছেন সেলিম হোসেন।
ধন্যবাদ আহসানুল হক। সুপ্রিয় শ্রোতা, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। হ্যালো ওয়াশিংটন শুনলেন, আজকের বিষয় হচ্ছে শিশুদের ওপর যৌন নির্যাতন বা শিশুদের ওপর নানান ধরনের নির্যাতন কেন হয়, কিভাবে বন্ধ করা যায়, এইসব নিয়ে আলোচনা। আজকের আলোচনার জন্য ইতিমধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আপনাদের সবার পরিচিত বিশিষ্ট আইনজীবী মানবাধিকার কর্মী অ্যাডভোকেট এলিনা খান ইতিমধ্যে যুক্ত হয়েছেন। আরও দু তিনজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার কথা আছে, জানি না তাদের সঙ্গে যোগাযোগ হবে কি না। লাইনে বাংলাদেশ থেকে ডক্টর মেহতাব খারুম, সাইকোলজিস্ট, তিনিও যোগ দেবেন আমাদের সঙ্গে হয়তো 5-7 মিনিট পরে। ডক্টর জোবাইদা নাসরিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যানথ্রোপোলজি বিভাগের শিক্ষক এবং নারী নির্যাতন বিষয়ে একজন সক্রিয় কর্মী, তিনিও যোগ দেওয়ার কথা আছে, দেখা যাক কি হয়। অ্যাডভোকেট এলিনা খান, আপনাকে স্বাগত জানাচ্ছি। হ্যালো,
জি
আজকে এই বিষয়টি নির্ধারণ করার কারণ হচ্ছে যে অতি সম্প্রতি আমরা কয়েকটি খুব বর্বরতম ঘটনার মুখোমুখি হয়েছি, জানতে পেরেছি, গণমাধ্যমে সামাজিক মাধ্যমে উঠে এসেছে এবং সেগুলো একটা একটা করে বলা না বলে আমি বলছি যে গতকালকের একটি রিপোর্ট বেরিয়েছে যাতে দেখা গেছে গত 6 মাসে বাংলাদেশে 399 জন শিশু ধর্ষণ, নির্যাতন এবং হত্যার শিকার হয়েছে বেশ কয়েকজনের মধ্যে। এগুলো কেন হচ্ছে, কিভাবে রোধ করা যায় এবং মানবাধিকার কর্মী, সরকার বা এনজিওরা কি করছে?
ধন্যবাদ আপনাকে। আসলে এটা খুব, আমরা বলবো যে আশঙ্কাজনক ভাবে এটা বেড়ে গেছে। এটা যে একদমই ছিল না তা না, আমরা জানতাম যে খুব গোপনে খুব সতর্কতার সাথে এই জিনিসগুলো চলছিল, যেটা এত মানে এমন ভাবে ওপেন হয়ে যায়নি, যেটা এখন এমন অবস্থা দাঁড়িয়ে গেছে যে এটার আমরা খুবই আশঙ্কিত, যে বিশেষ করে ছোট শিশুটা কোথায় দাঁড়াবে, কোথায় যাবে, কি করে, মারা সবসময় আতঙ্কের মধ্যে অবস্থান করছে। আমি মনে করি এটার একটা কারণ হচ্ছে, কয়েকটি কারণের মধ্যে অন্যতম কারণ যেটা হচ্ছে যে আমাদের সমাজে শিশুদের যে বেড়ে ওঠার যে পরিচর্যা করার যে জায়গাগুলোতে, সেই জায়গাগুলো থেকে আমরা ঠিক ওইভাবে হয়তো তাদেরকে নিরাপত্তা বিধান করার মতো সেফটি সিকিউরিটি আমরা দিতে পারছি না। তার অন্যতম কারণ হচ্ছে যে আমাদের মধ্যে যে মূল্যবোধ এবং নৈতিকতার যে একটা বিষয় ছিল, মানে এই শিশুদের মারা বা বাবারা বা তার পেছনে যে চাচারা বা মামারা আছে, এরা যে বেড়ে উঠেছে এবং তার আশেপাশে প্রতিবেশী যারা বেড়ে উঠেছে, তাদের মধ্যে নৈতিকতা মূল্যবোধের অনেকক্ষণে অবক্ষয় ঘটে গেছে। এবং আমরা যেটা স্কুল বা আমাদের বাড়িতে বা শিক্ষালয় বা সামাজিক যে জায়গাগুলোতে আছে, পাড়া প্রতিবেশী সহ সব জায়গায় আগে যেভাবে শিশুদেরকে দেখা হতো, এখন সেভাবে দেখা হয় না। তার কারণ হতে পারে যে আমাদের সহজলভ্য হয়ে গেছে, আমাদের হাতের মুঠোয় মোবাইলের মাধ্যমে আমরা পর্নোগ্রাফিক টাইপের অনেক ধরনের জিনিস দেখতে পাই। আবার কখনো দেখতে পাচ্ছি যে ড্রাগ এত বেশি ছড়া গেছে বাংলাদেশে, যেগুলো মারাত্মক আকার ধারণ করছে, যার প্রভাবটা পড়ছে এখন, সেটার ফলে এই ঘটনাগুলো ঘটছে। আরেকটা হচ্ছে যে এত জনসংখ্যা মানুষের কর্মজীবী নারী বেশি হয়ে গেছে বা বাড়িতে যারা আছে তাদেরও অনেক সময় কাজকর্মে ব্যস্ত থাকতে হয়। সেই সমস্ত জায়গাগুলোতে সন্তানের প্রতি যে প্রোটেকশনের যে ব্যাপারটা আছে, সেই জায়গাগুলোতে হয়তো আগে যেরকম পাড়া প্রতিবেশী ঘরের মানুষ সবাই তাদেরকে লুক আফটার করতো, একান্নবর্তী পরিবার ছিল, সেই জায়গা থেকে এখন তো আপনার একক পরিবারে রূপান্তরিত হচ্ছে। সেই জায়গা মিলে সব জায়গায় শিশুর একটা নিরাপত্তাহীনতার মধ্যে অবস্থান করছে। আরেকটা জায়গা আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের রাজনৈতিক যে অবক্ষয় এই কারণে বলছি যে যারা দুর্বৃত্তরা তারা কখনো কখনো দেখা যাচ্ছে যে তারা কোনো একটা ঘটনা ঘটালে কোনো প্রভাবশালীর আন্ডারে চলে যাচ্ছে, অর্থনৈতিক প্রভাব খাটাচ্ছে অথবা রাজনৈতিক দলের ছত্রছায়া চলে যাচ্ছে। এর ফলে অনেক মামলার দেখা যাচ্ছে যে প্রকৃত আসামিরা পার পেয়ে যাচ্ছে, মামলার দীর্ঘসূত্রিত হচ্ছে, যে মানে মামলার বিচারহীনতার যে সংস্কৃতি সেটা গড়ে উঠেছে। এর ফলে মানুষের মধ্যে যে আইনের প্রতি যে একটা ভয় বা আইনের শাসন মেনে চলার যে একটা মানসিকতা, সেগুলো কিন্তু সব নষ্ট হয়ে গেছে, যার ফলে শিশুর মতন বাচ্চারাও শিশুর মতো এই মানুষগুলোকে আমরা দেখতে পাচ্ছি যে ক্ষত বিক্ষত হতে হচ্ছে, সেটা তিন থেকে যে পর্যায়ে যাক না কেন, নারীরা এখন আর ওইভাবে কোনো নিরাপত্তার মধ্যে অবস্থান করছে না।
আচ্ছা, আপনি আলোচনা শুরুতেই বললেন যে এই ধরনের ঘটনা আগেও ছিল কম বেশি আর এখন সেটা প্রকাশ্যে আসছে বেশি, তো এই আসার যে কারণগুলো বললেন এর ভিতরে বেশিরভাগই আপনি বললেন যে নিরাপত্তা, শিশুদের নিরাপত্তা দিতে পারি না, নৈতিকতা মূল্যবোধের শিক্ষা ঠিক মতো দিতে পারি না, কিংবা মানুষের কাজকর্ম বেড়ে যাওয়ার কারণে অনেক মহিলা বা কর্মজীবী নারী বৃদ্ধির কারণে হয়তো সন্তানের প্রতি নজর, এগুলোর সাথে সাথে সামাজিক মাধ্যমের বিস্তৃতির কারণে যেভাবে এই ঘটনাগুলো আমরা জানতে পারছি বা মানুষের আগের মতো আগে যেগুলো জানা যেত না সেগুলো মানুষের সামনে আসছে, এটি যেমন একটা কারণ, অন্য একটি কারণ কি এর বিপরীত হতে পারে যে সামাজিক মাধ্যম অনেককে প্ররোচিত করছে এ ধরনের অপরাধ সংগঠনের?
আমি সেটা মনে করি না। কেন মনে করি না, ধরেন আগে যেটা ছিল হয়তো মিডিয়া এরকম ছিল না, মানে মিডিয়া বলতে আমি বলবো যে টিভি বা এই ধরনের জিনিসগুলো, কিন্তু আপনার পত্রিকা ছিল, পত্রিকার মধ্যে শিশু ধর্ষণ বা শিশু অ্যাবিউজ করার যে বিষয়গুলো সেগুলো কিন্তু ছিল, বা বিভিন্ন সময় আমরা যখন এনজিও সেক্টর বলেন মানবাধিকার সেক্টরে বলেন যখন কাজ করেছি অনেক বছর আগে, আমরা ইংল্যান্ডে যাই দেখেছি যে ওখানে দেখানো হচ্ছে যে বাচ্চার মানে যাদের 9-10 বছর বা 8 বছর বা মেয়ে শিশুকে কখনো তার মামা বা চাচা বা পাড়া প্রতিবেশীকে দেওয়া উচিত না, কারণ তারা এইভাবে সেক্সুয়াল অ্যাবিউজ করে। সেগুলো কিন্তু আমরা 1995 দেখে এসেছি বা তারও আগে এরকম ধরনের ঘটনা ঘটেছে, সেটার প্রেক্ষাপটটা হয়েছে। কিন্তু মিডিয়া যে ভূমিকাটা রাখছে, যেগুলো ধরন গোপনে হতো সেই গোপনে এরা কিন্তু এই যে যারা এই ধরনের ঘটনার ঘটায় তাদের কিন্তু এক ধরনের মানসিক বিকৃতির যে বিষয়টা সেটা কিন্তু আমরা ওইভাবে ভাবতাম না বা দেখতাম না। এখন এটা মিডিয়াতে আসার জন্য একটা লাভ হয়েছে যে আমরা এখন সবাই সতর্ক হয়ে গেছি, আমরা বুঝে গেছি যে শিশুদেরকে কখনোই সে শিশু হোক বা যে হোক তাদেরকে অ্যাবিউজ করার মতো জায়গা অনেক জায়গা আছে, সেটা বাড়ির মধ্যে হতে পারে, পাড়া প্রতিবেশী হতে পারে বা আশপাশে হইতে পারে। তো সেই জায়গা থেকে কিন্তু আমরা সতর্ক হয়েছি মিডিয়ার কারণে, এবং মিডিয়ার কারণে যে শাস্তি হওয়া বা যে লোকগুলো এই ধরনের ঘটনা, যে কয়েকদিন আগে আপনি দেখেছেন যে মাদ্রাসা একজন ইমাম যে 12 জন মেয়েকে রেপ করেছে এবং কোরআন শরীফ হাতে দিয়ে বলেছে যে তুমি বললে এরকম গুনাহ হবে, তো এই যে এই লোকগুলো থেকে আমরা পাচ্ছি মিডিয়ার কারণে তো পাচ্ছি, যদি মিডিয়া না থাকতো এই লোকগুলো তো আরো আরো মানুষের সর্বনাশ করতো, আরো মেয়েদেরকে শিশুদেরকে সর্বনাশ করতো, সুতরাং আমি মনে করি না যে এটার আগে ঘটছে, আমি আবারও রিপিট করছি, আগে ঘটেছে মানে খুব কদাচিত এবং খুবই গোপন। এখন সেটাকে প্রকাশ্যে আসছে, প্রকাশ্যে আসার ফলে মিডিয়া যে কাজটি করছে সেটা হচ্ছে একটা প্রেশার গ্রুপ তৈরি করছে, কাকে, রাষ্ট্র এবং মানুষের মধ্যে একটা ব্যালেন্স তৈরি করছে, রাষ্ট্রকে ফোকাস করছে যে এটাকে প্রিভেন্ট করা উচিত এবং আমাদেরকে সচেতন করছে যে এই ধরনের ঘটনা ঘটছে, এখানে যেন অন্তত আমরা
সতর্ক থাকি,
আমি মনে করি না যেতে।
আচ্ছা, আর একটু বিস্তারিত আলোচনা আসবো, আমাদের অনেক প্রশ্ন শুরু হয়েছে, অনেকেই করছেন, কিন্তু তার আগে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। ডক্টর জোবাইদা নাসরিন ইতিমধ্যে যুক্ত হয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্ব বিভাগের অ্যান্থ্রোপোলজির শিক্ষক, তিনি মানবাধিকার এবং এইসব বিষয় নিয়ে কথা বলেন, বিভিন্ন গণমাধ্যমে কথা বলেন, লেখালেখিও করেন। জোবাইদা নাসরিন, আপনাকে স্বাগত জানাচ্ছি। তিনি বলছিলেন যে গণমাধ্যম খুব ভালো ভূমিকায় পালন করছে, অন্তত একটি প্রেশার গ্রুপ তৈরি করছে, মানুষের ভিতর সচেতনতা জাগ্রত করছে। আপনি কি মনে করেন শিশু নির্যাতন হঠাৎ করে কেন এত বাড়লো, বিশেষ করে ধর্ষণ এবং কদিন আগে যেটি হলো হত্যা, একেবারে মানে অসম্ভব বর্বর একটি কাজ, কিভাবে ব্যাখ্যা করবেন এবং কেন হচ্ছে, কিভাবে রোধ করা যায়?
ধন্যবাদ আপনাকে। কয়েকটি বিষয়ে আমি আলোকপাত করতে চাচ্ছি। একটি হলো যে আমাদের মধ্যে আমরা কোনো আদর্শ নেই বর্তমানে, আমাদের যে বিভিন্ন বিষয় নিয়ে আমরা যখন কথা বলি, যখন আমাদের সামাজিক সম্পর্কগুলো খুবই দুর্বল হয়ে পড়েছে, আমাদের সামাজিক মানুষের যে ভিত্তিটি সেটি অনেকটাই ফাঁকা, যেখানে যখন আমরা আমাদের সামনে একটি মতাদর্শ এখন সেটি হলো উন্নয়নের মতাদর্শ এবং মানুষের সঙ্গে মানুষের সমর্থনটি এখন মূলত অর্থনির্ভর এবং ব্যক্তিগত মনস্থতার উপরে ভিত্তি হয়ে পড়ছে। এবং আপনি যদি দেখেন যে সেক্সুয়ালাইজেশন অফ চাইল্ড, যে আমরা বিভিন্ন ভাবে শিশুদেরকে বিভিন্ন ভাবে দেখানো হচ্ছে, তাদের পর্নোগ্রাফিকের সাথে ব্যবহার করা হচ্ছে, বিভিন্ন বিজ্ঞাপনে শিশুকে বিভিন্ন ভাবে ব্যবহার করা হচ্ছে, যে কারণে মানুষের এক ধরনের নির্যাতনের প্রতি আগ্রহ তৈরি হচ্ছে। আর যদি রাজনৈতিক সংস্কৃতির কথাও ভাবেন, তখন দেখবেন যে হিংসা, সংঘাত, সংঘর্ষ এগুলি সামনে আসছে। সুতরাং মানুষের মধ্যে যে মানবিক সম্পর্ক থাকার কথা এবং আমাদের যে শহরমুখী এক ধরনের যে মাইগ্রেশন হচ্ছে এবং উন্নয়নের দিকে দেশ চলছে, আমরা সেটিকে প্রচার করছি বেশি, কিন্তু মানবিক সম্পর্কের জায়গাগুলো প্রচার করছি কম, যে কারণে সমাজ বলেন, পরিবার বলেন, সামাজিক মানুষের মানুষ হিসাবে আমাদের যে আদর্শ, যে নৈতিক ভিত্তি থাকা দরকার, তার থেকে আমরা পরিবার, রাষ্ট্র, সমাজ সবাই দিন দিন ক্রমশ সরে যাচ্ছে। আর এলিনা আপার সঙ্গে আমি কয়েকটি জায়গায় একমত এবং কয়েকটি জায়গায় আমি একটু ভিন্ন মত বলবো না, কিন্তু আমার একটি এডিশনাল কিছু দেখার জায়গা আছে। একটি হলো আমরা খুবই আশাবাদী যে মিডিয়ার কারণে, বিশেষ করে ফেসবুক বা অন্যান্য সামাজিক মিডিয়ার কারণে ধর্ষণের ঘটনাগুলো আমাদের সামনে আগের চেয়ে অনেক বেশি হাজির হচ্ছে। আমরা এটাকে পাঠ করতে চাই যে আপনার মানুষ অনেক বেশি সচেতন হচ্ছে, মিডিয়া অনেক বেশি সচেতন হচ্ছে এবং পুলিশ প্রশাসনও স্বীকার করেছেন যে বাংলাদেশে এখন অনেক বেশি নথিভুক্ত হচ্ছে মামলাগুলো। কিন্তু মিডিয়ার কোনো কোনো জায়গা আমার কাছে মনে হচ্ছে যে উপস্থাপনের যে জায়গাটি, আমাদের মিডিয়াতে কোনো ধরনের গাইডলাইন না থাকার কারণে যে এই সংবাদগুলো কিভাবে আমরা প্রকাশ করবো, প্রচার করবো, সেক্ষেত্রে একটা আপনার ভুল ধারণা তৈরি হচ্ছে। যখন আমরা মিডিয়া যখন কোনো ঘটনাকে গণধর্ষণ বা ধর্ষণের ঘটনাগুলো প্রকাশ করে, তখন দেখবেন যে ওই এক সপ্তাহ বা ওই এক মাস এই ধর্ষণের হার বেড়ে যায়। এবং যখন গণধর্ষণ, ধর্ষণ এই শব্দগুলো প্রকাশ করে, আমার কাছে মনে হয় যে সাধারণ মানুষ এটাকে, ওই মেসেজটাকে গ্রহণ করে এক ধরনের মানে নিজেকে একটা উৎসাহ বোধ করে, অনেকের মধ্যে একটা উৎসাহ তৈরি হয়। কিন্তু আমার কাছে যদিও মিডিয়া এটাকে পজিটিভ জায়গা থেকে প্রকাশ করে এবং মনে করে যে মানুষের গণসচেতনতা তৈরি করার জন্য এটি গুরুত্বপূর্ণ জায়গা তৈরি করবে, কিন্তু সামহাও এটি ভিন্নভাবে মানুষের কাছে পৌঁছে, যে কারণে এগুলো আসলে সেই সময়টি বেড়ে যায়। এবং আপনি দেখবেন গত এক বছরে কিন্তু শিশু ধর্ষণের হার বেড়েছে এবং সেটা হলো আপনার 161% মতো, মানে অনেক বেশি বেড়েছে। এই কারণগুলো একটি বিষয় আছে। দ্বিতীয়ত আরো আছে যে আপনার বিচারহীনতার সংস্কৃতি আছে, যেটা আমরা বারবার বলা হচ্ছে যে বিচারের যে দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এবং আসামিদের জামিনের যে জায়গাগুলো, সেটা যখন আসামি কিছুদিন পরে জামিন পেয়ে যাচ্ছে এবং সেই আসামি আবার মানে বিভিন্ন ধরনের চাপ তৈরি করছে।
এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু, বিচারের বিষয়টি আমি পরে আসছি। একজন শ্রোতা আমাদের সঙ্গে টেলিফোনে যুক্ত হয়েছেন, তার প্রশ্নটি শুনে আসি, তারপর আবার ফিরে আসছি। হ্যালো,
জি মেহেদী হাসান তানজিল বলছিলাম।
জি জি বলা থেকে, জি জি বলুন আপনি, আজকের এই আলোচনায় কোনো প্রশ্ন বা মন্তব্য করবেন কিনা, আপনি কি বিষয় নিয়ে কথা বলবেন?
আসলে আমরা এক সময় দেখছিলাম যে শিশু নির্যাতনটা বেড়ে চলছিল, যেমন রাজন হত্যা সহকারে বেশ কিছু আলোচিত ঘটনা ঘটেছিল পরপর।
জি,
তো এরপরে বর্তমান সময়ে দেখছি যে আসলে ধর্ষণের উপরে, শিশু ধর্ষণ সহকারে বেশ কিছু আলোচিত ঘটনা ঘটছে। তো আমরা, আমি একজন বাংলাদেশের সাধারণ নাগরিক হিসাবে আমি মনে করি যে আইনের যথাযথ প্রয়োগ না হওয়ার কারণে কিন্তু মানুষ এই ধরনের সুযোগ পায়। আর আইনের যদি যথাযথ প্রয়োগ যদি হইতো, তাহলে আইন যদি প্রয়োগ হইতো তাহলে এই ধরনের সুযোগ পাইতো না। যেমন কালকে পত্রিকাতে দেখলাম যে আপনার মেয়রের ছেলে 7 দিন পরে, ধর্ষণ মামলা 7 দিন পরে জামিনে মুক্তি পায়। তো এই ধরনের যদি প্রভাবশালীরা যদি আইনের মানে আইন যদি তাদের উপর যদি প্রয়োগ যথাযথভাবে না হয়, তাহলে তো কোনোভাবেই আপনার এইগুলো দমানো যাবে না।
জি, জুবাইদা নাসরিন একই কথা বলছিলেন। আপনি কি আর কোনো প্রশ্ন করবেন? আমি কি আলোচকদের কাছে যাব?
জি, আসলে
মানে আইনের শাসন কার্যকর হওয়া দরকার, এটাই হচ্ছে আপনার মূল বক্তব্য?
জি জি জি, আমার মূল বক্তব্য হচ্ছে আইনের যথাযথ প্রয়োগটা হতে হবে, আর হচ্ছে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। যেমন এই যে বর্তমানে যে মহামারী আকারে ধারণ করছে, যে সামাজিক অপরাধ দর্শনটা, এইটা জনসচেতনতার
বৃদ্ধি করতে হবে। ঠিক আছে,
জনসচেতনতার মাধ্যমে
অনেক ধন্যবাদ তানজিল আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আচ্ছা, আমি এর সঙ্গে আরো কয়েকটি প্রশ্ন যুক্ত করে তারপরে এলিনা খানের কাছে যাচ্ছি। শহীদুল শিমুল নামে একজন ফেসবুক পেজে আমাদের লিখেছেন একই কথা, আইনের শাসন কার্যকর, শাসন না থাকা এবং অগণতান্ত্রিক জবাবদিহিতাবিহীন সরকার ব্যবস্থা এর মূল কারণ। আচ্ছা, শঙ্কর হালদার লিখেছেন শিশু ধর্ষণ রোধের জন্য বাংলাদেশ সরকার কতখানি সক্রিয়, এটি একটি প্রশ্ন। আরেকজন লিখেছেন FM আমিরুল ইসলাম, আমার হয়ে প্রশ্ন করুন, কাউকে রাস্তায় পাওয়া যায় না কেন? মানে প্রতিবাদ বিক্ষোভে নামলে মানুষ কেন আসে না? মিডিয়াতে এটা আলোচনা হয়, টকশোতে কথা হয়, কিন্তু রাস্তায় মানুষের প্রতিবাদে নামে না কেন? আরও একজন লিখেছেন সাজ্জাদ হোসেন রিজু, শিশু ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসির বিধান চালু করা হোক। তো এরকম 5-6টি প্রশ্ন আসলো। অ্যাডভোকেট এলিনা খান, আপনি তো প্রশ্নগুলো শুনলেন, কিভাবে আইনের শাসন বিষয়টি বিশেষ করে জোর দিচ্ছি, যে কি বিধান আছে আমাদের এই সব ধর্ষণ বা শিশু নির্যাতনের এবং কি কার্যকর কিভাবে করা যায়? আরো
এটা তো সত্যি কথা যে আমি আর প্রথমেই বলেছি যে বিচারহীনতা সংস্কৃতির কারণে অন্যতম কারণ। তবে একটা কথা বলি যে বাংলাদেশের যে লটা আছে, মানে অনেকে আমি কিছুদিন ধরে ফেসবুক বলেন বিভিন্ন মতামত বিভিন্ন জায়গায় দেখেছি যে আপনার মৃত্যুদণ্ড চাওয়ার জন্য বলছে। আমার কথা হলো মৃত্যুদণ্ড যাবজ্জীবন যে কোনো ধরনের দণ্ডই হোক না কেন, যদি আপনি বিচারেরই সম্মুখে না নিয়ে আসতে পারেন দুর্বৃত্তদের, যদি আপনি ধর্ষককারীকে যদি বিচারের কাঠগড়াই না করাতে পারেন, তাহলে সেখানে আপনার এতগুলো শাস্তির বিধান দাবি করে তো লাভ নাই। অ্যাকচুয়ালি যেটা সমস্যা হচ্ছে, আমি ওনাদের সাথে একমত, সেটা হচ্ছে যে একটা বিচার ব্যবস্থা শুরু হয় কিন্তু থানা থেকে শুরু করে তারপরে হচ্ছে কোর্ট পর্যন্ত যায়। তো যখন থানাতে আসে তখন কিন্তু ওই থানাতে যে যারা যে পরিবার মানে ভিক্টিমাইজ হয় তারা যায় প্রথমে হচ্ছে ওখানে একটা ধাক্কা খায়। কারণ আমরা দেখেছি যে নারী শিশুর আইন যত শক্তিশালী হোক না কেন, কিন্তু মামলাটা গ্রহণ করার ক্ষেত্রে খুব অনিয়া থাকে থানা, বিশেষ করে থানাতে। পরেই যদি কোর্টে যায় সেটার একটা বিষয়, ডাক্তারি যখন পরীক্ষা করতে যায় আপনি জানেন অনেকগুলো প্রক্রিয়ার মাধ্যমে যেতে হয়, তখন দেখা গেল যে মেডিকেল কলেজ বা মেডিকেল ইয়েতে শুক্র শনি বন্ধ থাকে, আর ভিকটিমদের যে ধরেন যে সমস্ত প্রমাণ বা আলামত রক্ষা করতে তারা অ্যাওয়ার না যে এটা রক্ষা করতে হবে কিভাবে, বা তাদের মার্ক অফ ভায়োলেন্স কিভাবে নষ্ট হয়ে যেতে পারে, এই বিষয়গুলো তারা জানে বলে অনেকগুলো জিনিস। আর শিশু তো শিশুর ধরেন এটা মার্ক অফ ভায়োলেন্স থেকে যায়, সেজন্য শিশুর ক্ষেত্রে আমাদের মামলা প্রমাণ করা খুব একটা কঠিন ব্যাপার হয় না। কিন্তু যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে আমরা দ্রুত চার্জশিটটা পায় না, বা চার্জশিট যখন পায় বা মামলা পায় এত দুর্বল ভাবে কখনো কখনো লেখা থাকে যে জিনিসগুলোতে আপনার আসামি বের হওয়ার যে সম্ভাবনা 100% এর মতো থেকে যাবে। এই বিভিন্ন কারণে মামলাটা যখন আবার আপনি উপস্থাপন করা হয় কোর্টে, সেখানে ঠিক মতো আমাদের সাক্ষী আসে না, সাক্ষীর উইটনেস প্রোটেকশন নাই আমাদের দেশে, সাক্ষীকে ভয় দেখানো হয়, সাক্ষী কোথায় এসে বসবে কি করবে, মেয়েটা যে সাক্ষী দিবে সেই মেয়েটাকে সাক্ষী দেওয়ার মতো যে শিশু আদালত, সেই আদালত কিন্তু আমাদের আইনে আছে কিন্তু কাঠামোগত ভাবে সেটা এস্টাবলিশ না। তাহলে এই মেয়েটি যে ভিকটিম হচ্ছে, সেই ছোট মেয়েটি কিভাবে এসে দিবে, সেই পরিবেশটা কি হবে, তার বান্ধব হতে হবে, সেই জায়গাগুলো নাই। যার ফলে হচ্ছে কি, সাক্ষী বলেন যে মেয়েটি এটা সাফার করছে, সেই মেয়েটি বলেন, তার পরিবার বলেন, আবার নতুন করে একটা মানে এক ধরনের আর একটা ট্রমার মধ্যে তাদের যেতে হয়। আমাদের কথা হলো যে একটা হচ্ছে শিশু আদালত থাকলে শিশু আদালত বান্ধব আমাদের পরিবেশ এখনো তৈরি হয়নি, আর একটা হচ্ছে যে সাক্ষী আমরা পাই না, বিভিন্ন আলামত নষ্ট হয়ে যায় দীর্ঘ সময়ের জন্য, এবং আসলেই মামলা যেখানে বলা হচ্ছে 180 দিন কার্য দিবসের মধ্যে মামলা শেষ করতে হবে, সেখানে আমরা বছরের পর বছর দেখি সে মামলাগুলো চলতে থাকে। আমি ওনাদের সাথে একমত যে সাক্ষীর মানে বিচার যদি সঠিকভাবে হতো, সুশাসন প্রতিষ্ঠা হতো, তবে একটা জিনিস খুব দরকার, আপনারা জানেন যে একসময় অ্যাসিড খুব ভয়াবহ আকার ধারণ
করেছিল,
এইটা একটা বিশাল একটা কাজ করা হয়েছিল, সরকার এবং যারা এনজিও মানবাধিকার বিভিন্ন সংগঠন একত্রিত ভাবে আমরা যে কাজটা করেছিলাম তারই প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি, যা এখন পর্যন্ত আমরা অ্যাসিডের সংখ্যা আর দেখতে পাই না সেরকম, বা দেখি নাই এখন পর্যন্ত। সুতরাং আমরা এটাও বিশ্বাস করি যে শিশু ধর্ষণ বন্ধ করা বা যে কোনো ধর্ষণ, শুধু শিশু না, নারী শিশু সবার যে এই ধরনের ঘটনা থেকে অব্যাহতি পেতে হলে বা যেটা দরকার সেটা হচ্ছে যে লোক নিয়ে আমরা এত কথা বলছি, যাদের নিয়ে আমরা এত কথা বলছি, তারা কিন্তু এই যে আমাদের এই কথাগুলো শুনছে না, কেউ কিন্তু টক শো শুনছে না, কেউ পত্রিকা পড়ছে না, কেউ তো বিভিন্ন সময় কাজে ব্যস্ত, তারা জানেই না যে কি কথা হচ্ছে। এইটা একদম রুট পর্যায়ে নিয়ে যেতে হলে বা যেটা দরকার উঠান বৈঠক, এই যে এই ঘটনার ভয়াবহ শাস্তি, এই ঘটনা ঘটলে আপনার কত বছর যাবজ্জীবন না মৃত্যুদণ্ড হতে পারে, এই যে শাস্তির যে বিষয়টা, একই সঙ্গে এর মানবিক দিকগুলা, এটা যদি হাটে বাজারে
উঠান বৈঠক যে শব্দটি বললেন খুব খুব সুন্দর। হ্যাঁ, আপনার সরাসরি আপনার কাছে একটি প্রশ্ন এসেছে এই মাত্র আপনার আলোচনা শুনে। শাহজাহান কবির নামে একজন লিখেছেন, আমার দুটো কথা বিনয়ের সাথে অনুরোধ করছি, সম্মানিত অ্যাডভোকেট মহোদয়, আপনাদের পেশার নামই হলো আইন পেশা, শ্রমের বিনিময়ে পক্ষে বিপক্ষে যুদ্ধ করে যান এবং আগামী দিনগুলোতে চালিয়েও যাবেন, মানবতা মনুষ্যত্ববোধ এই শব্দকে শব্দ সম্পর্কে আমাদের চেয়ে আপনারা আরও বেশি জানেন। আমি সকল ফেসবুক বন্ধুদের পক্ষ থেকে অনুরোধ করব, কিছু কিছু মামলা আপনাদের হাতে আসে, বিপুল অঙ্কের টাকা ইনকামের সুযোগ থাকা সত্ত্বেও আসামির পক্ষে না দাঁড়ানোর জন্য কর জোরে মিনতি করছি। অনেকেই আসামির পক্ষে টাকা নিয়ে সাফাই গান বা মিথ্যাভাবে হয়তো তার পক্ষে নেন। এই যেমন আলোচিত ধর্ষণ মামলা, প্রকাশ্যে দিবালোকে খুনের মামলা, আমরা আশা করব সরকার যা পারেনি অ্যাডভোকেট মহোদয়গণ ঐক্যবদ্ধ হয়ে তা করিয়ে দেখাবেন, দেশবাসীর এটাই কাম্য। অ্যাডভোকেট এলিনা খান আপনার উদ্দেশ্যে এই লেখাটি লিখেছেন, আপনি কিছু মন্তব্য করবেন?
অবশ্যই, আমি ওনার কথাকে রেসপেক্ট রেখেই বলছি একটা কথা। আমি আমার যেদিন থেকে আমি মানে শুরু থেকে আমি কোর্টে যখন শুরু করেছি তখন থেকে হিউম্যান রাইটস এর সাথে আমি জড়িত, আমি কিন্তু কিছু কিছু মামলা একদমই গ্রহণ করি না, এটা আমার নীতিগত ভাবে। তবে যদি আমি দেখি যে এই লোকটি মিথ্যা মামলার ভিতরে জড়িয়ে যাচ্ছে, তাকে সেভ করার জন্য কখনো কখনো আমি দাঁড়াই, কিন্তু আমি কখনোই কখনোই রেপ কেস বা কোনো যদি জানি প্রকৃত ঘটনার সাথে আমি গ্রহণ করি, অ্যাজ আমি লয়ার হিসেবে বলছি। তবে একটা কথা বলি যে যেমন নুসরাতের ঘটনা, আমি সেদিন ফেনীতে গিয়েছিলাম, নুসরাত ঘটনায় যারা মানববন্ধন করেছিল যে নুসরাতের ঘটনা তারা আসামির পক্ষে দাঁড়াবে না, এখন তারা সবাই হচ্ছেন এই আসামির পক্ষে দাঁড়ায় এবং প্রচুর পরিমাণ নুসরাতের বরঞ্চ লয়ার কম এবং আসামির পক্ষে লয়ার বেশি। আমি ওনার সাথে একমত, আসলে টাকার কাছে আমরা সবাই কখনো কখনো বিবেক বা আদর্শ বা নৈতিকতা আমরা মানে বিসর্জন দিই, এটা ট্রুথ, কিন্তু এইটাও ঠিক যে রাষ্ট্রীয় আইনে বলা আছে যদি কেউ না থাকে আসামির পক্ষে, যদি ক্যাপিটাল পানিশমেন্ট হয় অর্থাৎ বেশি শাস্তিযোগ্য কোনো অপরাধ থাকে, তাহলে সেক্ষেত্রে রাষ্ট্র কর্তৃকই একজন লয়ারকে নিয়োগ দিতে হবে, এটা আইনের কথা, যাতে কেউ না বলতে পারে আমার পক্ষে কোনো আইনজীবী ছিল না, কারণ তারও কিছু বলার থাকতে পারে। সেক্ষেত্রে আমি বলবো সেটা তো রাষ্ট্র দিবে, রাষ্ট্র যাকে নির্ধারণ করবে সেই তাকে দিবে। তবে আপনি যে ভাই লিখেছেন তার সাথে একমত যে আমাদের সবারই কিছু কিছু জায়গায় কিছু কিছু নৈতিকতা এবং মূল্যবোধ আমাদের রাখা উচিত যে যে কোন কোন মামলা আমরা যাবো আর কোন কোন মামলা আমরা যাবো না, এটা এটাও ঠিক। তবে আমি সবার কথা তো বলতে পারবো না, আমি আমার কথাটা বলতে পারি যে আমি আসলে
হ্যাঁ আশা করি আমাদের সম্মানিত শ্রোতা উত্তর পেয়েছেন। ইতিমধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ডক্টর মেহতাব খানম, আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ
ডক্টর খানম। আমরা আসলে আলোচনা একটুখানি আগে শুরু করেছি এবং এই অ্যাডভোকেট এলিনা খান এবং ডক্টর জোবাইদা নাসরিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যানথ্রোপোলজি টিচার দুজনে মিলে আলোচনা করছিলেন যে হঠাৎ করে শিশু নির্যাতন এত পরিমাণে বাড়লো কেন, এর কি করা উচিত, শাস্তি বিধান কি আছে এবং কিভাবে কার্যকর করা যায়, গণমাধ্যমের ভূমিকা কি, এসব নিয়ে আলোচনা হচ্ছে। আপনি একটু মনস্তাত্ত্বিক দিক কি তুলে ধরবেন যে শিশু নির্যাতন আসলে হঠাৎ করে এই যে গত ছ মাসে 399 জন শিশু আমরা মিডিয়াতে যেটা দেখলাম নির্যাতিত হয়েছেন, ধর্ষণের শিকার হয়েছেন, অনেককে হত্যা করা হয়েছে, এটার পেছনে কি কোনো যুক্তি বা কোনো যৌক্তিক কারণ আপনারা খুঁজে পেয়েছেন?
গত ছ মাস ধরে কেন বেড়েছে সেটা ঠিক আমি ওইরকম পিন পয়েন্ট করে বলতে পারবো না। মানে গত ছ মাসে আমাদের দেশের মানে সুশাসনের জায়গাটা থেকে আমরা আমার মনে হয় আরো বেশি সরে গেছি, এটা আমার অন্য দুজন যারা আছেন তারা হয়তো আরো তাদের মতো করে বলবেন, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে যে কালচার অফ ইম্পিউনিটি যেটা আর কি, যে আমরা মানে ইউ ক্যান গেট অ্যাওয়ে উইথ এভরিথিং, এই যে জায়গাটা হয়েছে এটা ক্রমাগতই বাড়ছে কিন্তু জিনিসটা, যে আমরা কোনো অপরাধ করে ভয় পাচ্ছি না, আমরা জানি যে কোনো না কোনো ভাবে আমরা ছাড়া পাবো। আরেকটা হচ্ছে আইনের যে প্রয়োগের যে দীর্ঘ সূত্রিতা, এটা তো এখন আইনজ্ঞ এলেনা খানও আছেন উনিও জানেন যে একজন মানে সে ধরা পড়লো কিন্তু তারপরে তার বিচারটা কবে হবে এটার কোনো কিন্তু আমরা কিন্তু জানিও না যে আদৌ বিচার হবে কিনা, এই ব্যাপারগুলো মানুষের সাহস বাড়িয়ে দিয়েছে। তবে এই যে মানে বাচ্চারা যে অ্যাবিউজের শিকার হয় এবং তারা বড় হয়ে অ্যাডাল্ট লাইফে যখন তারা সাফার করে তারা আমাদের কাছে আসে ট্রিটমেন্টের জন্য, এটা কিন্তু ভীষণ মানে আমি বলবো যে এটা পার্সেন্টেজ খুবই হাই। আর বাচ্চারা তো এখন হত্যাও করা হচ্ছে বলে এগ্রেশন জায়গাটা আমরা দেখতে পাচ্ছি এবং সেটা হয়তো মিডিয়াতে উঠে আসছে, কিন্তু বাচ্চাদের যে ছোটবেলাতে অভিজ্ঞতা যে হচ্ছে এবং ছেলে মেয়ে উভয়েরই অভিজ্ঞতা হচ্ছে ছোটবেলাতে এই ধরনের অ্যাবিউজের শিকার হওয়া এবং মাদ্রাসা শিশুদের উপরে তো এই ধরনের নির্যাতন আমার কাছে বড় হয়েও এরা এসছে, আমি দেখি যে ওখানে এই ব্যাপারগুলো অনেক বহু বছর ধরে চলছে কিন্তু এগুলো আগে মানুষ অত বলতো না, এখন হয়তো বলা বেশি শুরু করেছে, মিডিয়াও অনেক বেশি তৎপর হয়েছে সব ব্যাপারে, তো অনেকগুলো ফ্যাক্টর মিলিয়েই হয়েছে। কিন্তু শিশু নির্যাতন এই বিশেষ করে যৌন নির্যাতন কিন্তু সবসময় ছিল সমাজে।
এখন এই যে মানে শিশু ধর্ষক যারা এদের ব্যাপারে এক মানে মনস্তাত্ত্বিক একটি প্রশ্ন যেটি সেটা হলো যে এরা কি রোগী এক ধরনের, কারণ জি
বুঝতে পারছি প্রশ্নটা, কারণ
না মানে ওই প্রশ্ন এটাই যে এটা কি কোনো রোগ কিনা,
আমি একটু
এরকম সিরিয়াল কিলার
ভাগ করব এদেরকে,
স্নাইপার যেরকম একটা ব্যাপার যে সিরিয়াল কিলার যেরকম একটা এক ধরনের বিষয়, এই ধর্ষক শিশু ধর্ষকদের ব্যাপারে কি বলবেন?
আমি একটু এটাকে তিন ভাগে ভাগ করে বলবো, এদের মধ্যে তিনটা গ্রুপিং তিনটা গ্রুপ করা যায় এদেরকে। প্রথমটা হচ্ছে যে মানে এদেরকে পিডোফাইলস বলা হয় এবং এটা একটা মানে সাইকোসেক্সুয়াল ডিসফাংশন যেটার নাম প্যারাফিলিয়া, ওটার আন্ডারে পিডোফাইল একটা হচ্ছে ডিসফাংশন, এটা এরা পিডোফাইল যারা শিশুদের প্রতি খুব আকর্ষিত হয়। তো এদের মধ্যে একটা গ্রুপ হচ্ছে মানে এদের মধ্যে দুটো গ্রুপের কথা বলবো, যারা পিডোফাইল তাদের মধ্যে আবার দুটো গ্রুপ রয়েছে আর থার্ড একটা গ্রুপ রয়েছে সেটা পরে বলছি। দুটো গ্রুপের মধ্যে একজন একটা গ্রুপ হচ্ছে যারা শিশুদের প্রতি ভীষণ আকর্ষণ বোধ করে কিন্তু ওরা ঠিক অ্যাক্টাপন করে না, মানে দে ডোন্ট অ্যাক্ট অন ইট, কিন্তু তারা ভীষণভাবে আকর্ষিত হয় এবং তারা খুব চাইল্ড পর্নোগ্রাফি কালেক্ট করে, ওগুলো ভিউ করে এবং প্রচন্ড আর্জ থাকে শিশুদের উপরে, তারা অনেকেই কিন্তু এটা করে না বাট দে প্রেফার টু ডু ইট উইথ চিলড্রেন। আরেকটা গ্রুপ হচ্ছে যাদের প্রেফারেন্স তো অবশ্যই চিলড্রেন এবং তারা ওটা অ্যাক্টাপন করছে, মানে তারা শিশুদের উপরে শিশুদের ধর্ষণও করছে এবং ওদের কিন্তু অ্যাডাল্টদের প্রতি কোনো আকর্ষণই থাকে না। এবং এই শিশুরা হচ্ছে যারা প্রিপিউবেসেন্ট, এদের প্রতি আকর্ষণটা সবচেয়ে বেশি থাকে। যখন ওরা পিউবার্টি অ্যাচিভ করে একটু বড় হয়ে যায় তখন কিন্তু এই যারা পিডোফিলিক তারা তাদের ইন্টারেস্ট হারিয়ে ফেলে। এবং এইটা বাচ্চাদেরকে বলা হয় বা এরা এদের ভিকটিম যারা হয় আর কি, সেই বাচ্চাগুলোকে বলা হয় তুমি সব সিক্রেট রাখবে, এবং তারা কিন্তু টার্গেট করে ওসব বাচ্চাদেরকে যাদেরকে ওরা গ্রুম করবে এবং যাদের সঙ্গে ওরা এই সেক্সুয়াল অ্যাক্টটা করবে। তো ওদের হচ্ছে মানে এটা বাই প্রেফারেন্স, ওরা কিন্তু বড়দের প্রতি ওদের কোনো ইন্টারেস্ট থাকে না। আমি কি দু একটা কেসের কথা বলতে পারি?
জি জি নিশ্চয়ই।
হ্যাঁ, যেমন আমি একজন বাবা তার মেয়েকে এই প্রিপিউবেসেন্ট কাল থেকে বেশ ছোট্টবেলার থেকে মানে ওর যতটুকু মনে পড়ে ওর 5-6 বছর বয়স থেকে বাবা এই কাজটা করছিলেন তার সাথে, এবং সে মাকে বলেছিল কিন্তু মা বিশ্বাস করেনি। যেটা আমাদের খুবই কমন একটা মানে ঘটনা আমরা শুনি সবসময় যে মায়েরা বা ফ্যামিলি বিশ্বাস করেন না, যে তারা ফ্যামিলি পার্সন বিশেষ করে বাবা করছে এটা বিশ্বাস করাটা বিশ্বাস করানো হ্যাঁ, তখন তাকে বলা হয় তুমি ভুল করছো, তুমি নিশ্চয়ই এটা তুমি ইমাজিন করছো বা কিছু একটা হবে, তুমি মানে তুমি খামা খাওয়া বিশ্বাস মানে এটা তুমি ঠিক বলছো না আর কি। এই বাচ্চাগুলো খুব কষ্ট পেতে থাকে এবং এদের উপরে চলতে থাকে। আমার যে কেসটা ছিল এটা চলেছে ওই ঠিক লিবার্টি অ্যাচিভ অ্যাটেন করার ঠিক আজ পর্যন্ত, এবং ভীষণ ভয়ে ভয়ে থাকতো, মা বিশ্বাস করতেন না এবং ও নিজেকে প্রোটেক্ট করতে পারতো না। তারপর যখন একটা সময় ও দেখলো যে বাবা নিজের থেকেই মানে স্টপ করলো জিনিসটা, তো যেটাকে বোঝা যাচ্ছে যে মানে সে যখন তার একটা বয়স পার হয়ে গিয়েছে তখন কিন্তু বাবা লস্ট ইন্টারেস্ট ইন হার। তো ওই জায়গাটা আমি এরকম কেস আরো আরো পেয়েছি, নিজের বাবা পেয়েছি, আঙ্কেল পেয়েছি, এগুলো তো মানে বড় হবার পরে আমাদের কাছে আসে এবং ওদের চাইল্ডহুড এর কথা বলতে গিয়ে ওরা ভীষণ কান্নাকাটি করে।
আমাদের এক বন্ধু ফেসবুকে একটি স্ট্যাটাস লিখেছে, আমি ছোট্ট করে একটু পড়ছি। ধরুন কারো যৌন ইচ্ছা জেগেছে, মানে হি ওয়ান্টস টু হ্যাভ কোহ্যাবিটেশন ব্যাডলি, এই অবস্থায় সে এক শিশুকে পেল, আশেপাশে কেউ নেই, এমনকি তার ভেতরে পশু ছাড়া আর কিছুই নেই, যেহেতু আশেপাশে কেউ নেই তার পশু বৃত্তি জেগেছে, সে রেপ করবেই, আল্লাহ নবী ভগবান কাউকে সে মানবে না, শুধু আল্লাহ নবী ভগবানের ভয়ে খারাপ কাজ না করার যোগ্যতা অর্জন করতে এক জীবনে সাধনা করতে হয়, এটা ভালো পরিবারে জন্ম নিতে হয়, মানবিক হতে হয়, টুপি পরেছে বা ক্রস দিয়েছে সেবা করছে বলেই সে সেই যোগ্যতা অর্জন করবে এমন ভাবার কারণ নেই, সারা বছর নামাজ পড়ে, পুজো করে, সমাজসেবা করে, অথচ কাজের মেয়ের সঙ্গে খারাপ কাজ করে এমন ইতিহাস হাজারও আছে। তো অনেক লম্বা, শেষে যে প্রশ্নটি তিনি করেছেন, এই হঠাৎ করে মাথার ভিতরে এই স্পৃহা জাগলো, এই সিগন্যালকে রুখবেন কিভাবে যখন সেখানে কেউ নেই, তখন তার এই সিগন্যালকে বন্ধ করার কোনো কিছু আছে, কোনো উপায় আছে?
হ্যাঁ, এটা এই প্রশ্নের জবাব দেওয়াটা খুবই কঠিন, কারণ তাদের একটা হয় না আমাদের যখন প্যাটার্নটা পার্সোনালিটি প্যাটার্নটা ডেভেলপ হয়ে গেছে, এবং আমি একটু কারণগুলো বলতে চাইছি। থার্ড গ্রুপ যেটা যেটা পিডোফাইল না ওরা, কিন্তু ওরা মানে ওরা হচ্ছে সুযোগ সন্ধানী থাকে এবং ওরা কিন্তু বোথ অ্যাডাল্ট এবং চিলড্রেন দুটোরই ওতে প্রেফারেন্স থাকে। তো যখনই বাচ্চাকে একা পাচ্ছে, বিশেষ করে যে বাচ্চাগুলো একটু কিউরিয়াস থাকে, যে বাচ্চাগুলো সহজেই মানে বড় হচ্ছে খুব মেনে চলে, হ্যাঁ তারা একটু আদর ভালোবাসা তাদের খুব দরকার, এরা কিন্তু খুব ইজিলি টার্গেটেড হয়। এবং এই মানুষগুলো তারা পিডোফাইল না, ওইভাবে রোগের শিকার হয়নি, কিন্তু তারা ভীষণভাবে সিচুয়েশনের সুযোগ খোঁজে আর কি। যখনই সুযোগ পায়, এরা হতে পারে আমাদের বাবা, হতে পারে আমাদের আঙ্কেল, হতে পারে আমাদের হাউস হেল্প, আমাদের হয়তো বাড়িতে তারা হেল্প করছে, তারা যে কেউ হতে পারে, মানে ঘরের বাইরের মানুষও হতে পারে, ঘরের মানুষও হতে পারে। বাচ্চারা বেশি কষ্ট পায় যখন এটা একদম খুব কাছের মানুষ হয়, তখন তাদের বাচ্চাদের কষ্টটা অনেক বেশি হয়। এবং এদের ক্ষেত্রে বলা হয়েছে যে ওদের কোনো কনসেন্স কাজ করে না, ওদের বিবেক বলতে কিছু নেই, এবং মানে এদের বাচ্চাদেরকে ওরা খুব মানে আগে থেকে টার্গেট করে গ্রুম করতে থাকে বাচ্চাটাকে, এবং আস্তে আস্তে ওকে মানে ওর সঙ্গে এই ধরনের অ্যাক্টিভিটি গুলো করতে থাকে। এখন যেটা হচ্ছে এটা বেরিয়ে আসছে, কাজে আমরা জানতে পারছি। এখন আমার আরেকটা তথ্য দেওয়ার আছে এখানে, যে একটা রিসার্চ যেটা বলে যে যারা ছোটবেলাতে অ্যাবিউজড হয়, যারা ভিকটিম হয়েছে ছোটবেলাতে, তারা বড় হলেও মানে অন্যদেরকে ভিকটিমাইজ করে, দে অলসো বিকাম অ্যাবিউজার্স। এটা রিসার্চ ফাইন্ডিং ছিল, এটা 2003 থেকে এই ধরনের রিসার্চ ফাইন্ডিং পাওয়া গেছে। বর্তমানে যে কারেন্ট রিসার্চ হয়েছে সেখানে বলা হচ্ছে যে আমরা অ্যাবিউজড হলেই যে অ্যাবিউজার হবে সেটা আমরা ওইরকম করে বলতে পারছি না। ইউকে এর একটা রিসার্চে বেরিয়েছে যে 1 in 10 মানে যারা অ্যাবিউজ হয়েছে তাদের মধ্যে 10 জনের মধ্যে একজনের অ্যাবিউজার হওয়ার পসিবিলিটিজ আছে। এবং এটার সাথে আরেকটা জিনিস পাওয়া গেছে রিসার্চে, সেটা হচ্ছে যে ওদের মানে ওদের ফ্যামিলি মানে ফ্যামিলির যে এক্সপিরিয়েন্স গুলো, চাইল্ডহুড থেকে যে এক্সপিরিয়েন্স গুলো, অসম্ভব পিউনিটিভ চাইল্ডহুড, মানে ওরা ভীষণ ভাবে নেগলেক্টের শিকার হয়েছে, ভায়োলেন্সের শিকার হয়েছে, বাড়িতে ভায়োলেন্স দেখেছে, এবং ওদের না কোনো ইমোশন কাজ করে না, কোনো রিমোর্স কাজ করে না, মানে ওদের যে এম্প্যাথেটিক মাইন্ডটা যেটা অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডারে আমরা দেখি, সাইকোপ্যাথ বা সোশিওপ্যাথের মধ্যে যে ধরনের রিমোর্স ছাড়া, জিল ছাড়া যে তারা বড় হয়, এদের মধ্যেও এটা মানে এটা থাকে, এবং প্লাস ওরা অ্যাবিউজ হয়েছে। এই দুটোর যদি কম্বিনেশন হয়
অনেক মানে খুবই আশঙ্কাজনক। আপনার এই আলোচনা থেকে যেটি বোঝা গেল, আমাদের দেশে পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় শিশুর নির্যাতন ধর্ষণের যে হার যত পরিমাণে বেড়েছে, তাতে যদি আপনি যেটা বললেন যে যারা নির্যাতিত হয় ভবিষ্যতে বড় হয়ে তারাও একই ধরনের মেন্টালিটি তাদের ভিতরে, এটা খুবই খারাপ। তার মানে আমাদেরকে এই মুহূর্তেই পদক্ষেপ নিয়ে এটা রোধ করার কোনো উপায় বের করতে হবে। ডক্টর মেহতাব খানও আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে অনেক ব্যস্ত।
আরেকটা লাস্ট কথা বলতে চাইছি যে তাদের কোনো মানে তাদের বাবা মার কাছ থেকে তারা প্রপার গাইডেন্সও পাননি, এটা আমি মানে আমাদের সোসাইটির জন্য বলতে চাইছি যে একটা সুপারভিশন আমার বাচ্চার সাথে যে একটা অ্যাফেকশনেট রিলেশনশিপ, একটা নার্চারিং রিলেশনশিপ, এবং তাদেরকে সুপারভাইজ করা, তাদের ছোটবেলা থেকে তাদের গাইড করা, তাদের সঙ্গে থাকা, মানে সঙ্গে থাকা মানে পুলিশিং করা না, সঙ্গে থাকা হচ্ছে ওরা যেন অ্যাফেকশন অ্যাটেনশন নার্চারিং নার্চারিং মানে রিলেশনশিপ বাচ্চাদের সাথে করাটা অত্যন্ত জরুরি, সো দ্যাট তাদের মানে এই যে একটা সফট মাইন্ডটা ওরা যেন হারিয়ে না ফেলে।
জি জি, খুব ধন্যবাদ আপনি আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এবার আমি শেষ বক্তব্য দেওয়ার জন্য অ্যাডভোকেট এলিনা খান আপনাকে একটু, আপনি তো আলোচনা শুনলেন মনস্তাত্ত্বিক বিষয়, এবং আমাদের সঙ্গে আজকে আসলে অসংখ্য শ্রোতা মন্তব্য করেছেন এবং বেশিরভাগ বলছে যে ধর্ষকের শাস্তি কঠোর করতে হবে এবং প্রকাশ্যে এদের মৃত্যুদণ্ডের বিধান কার্যকর করতে হবে। এই শাস্তির প্রশ্নটাই আমার মনে হয় সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে, শাস্তি এবং সচেতনতা। আপনি যদি এক মিনিট বলেন, শেষ এক মিনিট।
হ্যাঁ, আমিও একমত। আসলে শাস্তিটা যদি মানে প্রকাশ্যে বলতে তো আর সবসময় তো গলা কাটা বা ই কাটা এগুলো কোন সময় মানে এটা না,
এটা তো রেগে বলেছে সবাই আর কি।
হ্যাঁ, সেটা বুঝতে পেরেছি আমি, কিন্তু আমি বলছি যে আদালতের যে বিচারটা সেটা যদি দৃশ্যমান হয়, এবং যে কথাটা আইন নারী শিশু নির্যাতন দমন আইনই বলা আছে যে 180 দিন কার্য দিবস অর্থাৎ 6 মাসের মধ্যে শেষ করতে হবে, এই আমাদের দেশে আইন ভালো কিন্তু প্রয়োগের ক্ষেত্রে আমরা বাধাগ্রস্ত। সেটা ধরেন থানা থেকে শুরু করে আদালত পর্যন্ত, প্রসিকিউশন পর্যন্ত, কেউ আসলে শিশু বা নারী বান্ধব না। নারী বান্ধব আইন থাকলেও নারীর যে যে জায়গাগুলো সেই জায়গা কিন্তু সেভাবে তারা অ্যাক্সেস পাচ্ছে না। সুতরাং বিচারের ক্ষেত্রে যদি আমরা প্রয়োগটা দৃশ্যমান করতে পারি ঠিক মতো, যথার্থ সময় সুশাসন, আমি বানায় ছাড়াই কোনো রেপিস্ট না, যারা প্রকৃত রেপিস্ট তাদেরকে ধরা, এবং একই সঙ্গে মনে করি যে অবশ্যই সচেতনতা বাড়াইতে হবে যে এই ঘটনার শাস্তি মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারণদণ্ড আছে। এই কথাটা একদম মাঠ পর্যায়ে, ঘরে, চায়ের দোকানে,
নিয়োগের
ক্ষেত্রে, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অবশ্যই তাদের নৈতিকতা মূল্যের উপর ভালো মতন পরীক্ষা করে তাদের নিয়োগ দেওয়া উচিত।
জি, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আর মিনিট খানেক সময় আছে, ডক্টর জোবাইদা নাসরিন যদি বলেন।
আমি কয়েকটি জাস্ট 3-4টি বিষয় আলোকপাত করতে চাই। একটি হলো যে আপনার প্রথমত যেটি এলিনা আপা বলেছেন যে আমাদের যে সমাজে আস্থাহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে, সেই আস্থার সম্পর্কটা আবার ফিরিয়ে আনতে হবে। যে সম্পর্কগুলোর কারণে যে সমাজের শিক্ষকের প্রতি আমাদের আস্থা রাখার কথা ছিল, সেই শিক্ষক দ্বারাই দেখা যাচ্ছে যৌন হয়রানি বা ধর্ষণের শিকার হচ্ছে। মাদ্রাসা বা ইমাম মসজিদে ইমামের সঙ্গে আস্থা সম্পর্ক থাকার কথা ছিল, সেই ইমাম দ্বারাই আপনার ধর্ষণের শিকার হচ্ছে। সেই আস্থাহীনতার সম্পর্কগুলো হচ্ছে কারণ সম্পর্কগুলো সমাজের প্রতিনিয়তই ভাঙছে। সেই সম্পর্কগুলোকে আমরা কিভাবে আস্থার জায়গায় নিয়ে আসতে পারি সেই বিষয়ে আমাদের কাজ করতে হবে,
মানে সচেতনতা বৃদ্ধি করতে হবে। এটাই হচ্ছে মূল কথা। অসংখ্য ধন্যবাদ।
কথা বলতে চাই যে প্রতিবাদের সংস্কৃতি যেটা একজন
যে রাস্তায় নামে না কেন মানুষ, হ্যাঁ
প্রতিবাদের সংস্কৃতিটাকে আমরা আবার ঘন ঘন আমাদের যে আগে ছিল আমরা প্রতিবাদ করতাম, এই প্রতিবাদের সংস্কৃতি জারি রাখতে হবে। এবং ধর্ষণকে ইভেন্ট হিসেবে না দেখে আপনি দেখবেন যে বলা হচ্ছে ধর্ষণের ঘটনা, ধর্ষণ একটা অপরাধ এবং একটা যুদ্ধাপরাধ।
জুবাইদুল হাসান, আমাদের আসলে শেষ করতে হচ্ছে কারণ আজকে নির্ধারিত সময় শেষ হয়েছে। আমরা আশা করছি আরো একদিন আলোচনা করব।
যখন আমরা দেখব তখনই আমরা সেই অপরাধকে অপরাধ বিরোধী অপরাধ যেন না ঘটে সে সচেতনতা সেভাবে তৈরি করতে হবে। যদি ঘটনা হিসেবে দেখি তাহলে কিন্তু এটার আপনার অপরাধের মাত্রাটা কমানো হয় এবং কমে যায়।
জি, অসংখ্য ধন্যবাদ ডক্টর জুবাইদা নাসরিন, এলিনা খান এবং মেহতাব খানম। সুপ্রিয় শ্রোতা, আপনাদেরকেও ধন্যবাদ আজকের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
এবারে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ পড়ছেন আনিস আহমেদ।
ধন্যবাদ আহসানুল হক। যুক্তরাষ্ট্রের ব্রিটেনের রাষ্ট্রদূত কিম ডেরেক আজ এই বলে পদত্যাগ করেছেন যে কূটনৈতিক তারবার্তা প্রকাশ হবার পর তাঁর জন্য এই কাজ চালিয়ে যাওয়া অসম্ভব। ওই তারবার্তায় তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অযোগ্য এবং তার প্রশাসনকে বিশেষভাবে অকার্যকর বলে উল্লেখ করেছিলেন। 2016 সাল থেকে তিনি ব্রিটেনের শীর্ষ কূটনীতিক হিসেবে ওয়াশিংটনে দায়িত্ব পালন করছেন এবং ট্রাম্পের প্রেসিডেন্ট পদের সমালোচনাও করে আসছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে তাঁর দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক তুলে ধরার জন্য কাতারের আমির এই সপ্তাহে ওয়াশিংটন সফর করছেন। তবে মার্কিন ইরান উত্তেজনার সমাধানে মধ্যস্থতার বিষয়ে তাঁর বক্তব্য সম্পর্কে তিনি কিছুই বলেননি। শেখ তামিম বিন হামাদ আল সানি মঙ্গলবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন এবং একদিন আগে পেন্টাগনে ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপারের সঙ্গে দেখা করেন এবং উভয় পক্ষই ক্রমবর্ধমান ঘনিষ্ঠ কৌশলগত ও প্রতিরক্ষা সম্পর্কের প্রশংসা করেন। আগামী 22 জুলাই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসলামী প্রজাতন্ত্র পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে স্বাগত জানাবেন। হোয়াইট হাউসের প্রেস সচিবের দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে আজ বলা হচ্ছে যে ওই অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা এবং অর্থনৈতিক সমৃদ্ধি আনার লক্ষ্যে এই সফরে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে সহযোগিতা আরও জোরালো করার উপর জোর দেওয়া হবে। প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রধানমন্ত্রী খান সন্ত্রাস বিরোধী কার্যক্রম, প্রতিরক্ষা, জ্বালানি শক্তি এবং বাণিজ্য সহ আরও বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। ভারতের অসম রাজ্যে এনআরসি খসড়া তালিকা থেকে হিন্দু মুসলমান নির্বিশেষে বাঙালিদের নাম বাদ পড়ছে। এতে অসমের বাঙালিরা অত্যন্ত ক্ষুব্ধ এবং হতাশ। কলকাতা থেকে জানাচ্ছেন আমাদের সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী।
চূড়ান্ত এনআরসি তালিকা বেরোতে আর মাত্র 3 সপ্তাহ বাকি, কিন্তু তার আগে খসড়া তালিকা থেকে নাম বাদ যাওয়া নিয়ে অসমবাসী বাঙালিরা অতিষ্ঠ হয়ে উঠেছেন। হিন্দু বা মুসলমান কেউই এর থেকে রেহাই পাচ্ছেন না। এই মাসের গোড়ায় প্রকাশিত দ্বিতীয় খসড়া তালিকা থেকে নাম বাদ গিয়েছে 76 বছর বয়সী সুনির্মল বাগচির। অথচ অসমের শিলচর শহরে 1943 সালে জন্ম সুনির্মল বাবুর, আজীবন ওই রাজ্যেই বসবাস। তার 2 ছেলের নাম কিন্তু জাতীয় নাগরিক পঞ্জিতে রয়েছে। এ ব্যাপারে ওরা এনআরসি অফিসে অভিযোগ করলে অফিসাররা স্বীকার করেন কোথাও কেউ ভুল করেছে, কিন্তু সেই ভুলের খেসারত দিতে হচ্ছে বৈধ নাগরিকদের, যেমন অসমের বাসিন্দা কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী CISF-এর সেনা 47 বছরের মাহমুদ আলীকে বলা হয়েছে তিনি ভোটদাতা কিনা সন্দেহ আছে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আজকের অনুষ্ঠান প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলীর ভূমিকায় ছিলেন থমাস ব্লন্ডেট, ফেসবুক লাইভ তত্ত্বাবধানে ছিলেন সাফিউল মাসুদ। যারা এতক্ষণ আমাদের অনুষ্ঠান শুনলেন এবং দেখলেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। আমি আহসানুল হক এবং
আমি আনিস আহমেদ।
সবাই নিরাপদে থাকুন। শুভরাত্রি।
শুভরাত্রি। This program has come to you from the Voice of America, Washington.